نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ তাআলা দিনের নিস্বতে আমাদেরকে এখানে প্রতি সপ্তাহে আসার তৌফিক দান করেন। আমরা আশা করি এই মজলিস আমাদের জন্য কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাওয়ার জরিয়া হবে ইনশাআল্লাহ। আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ছায়া থাকতে হলে যাই সাত শ্রেণীর লোকেরা আরশের নিচে ছায়া পাবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, এদের অন্তর্ভুক্ত হইতে হবে। এর মধ্যে একটা আছে রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা'আ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, মুসলমানদের পরস্পরের ইজতিমা দীনের নিসবতে ইজতিমা ও ইফতিরাক দীনের ভিত্তিতে হয়। আলহামদুলিল্লাহ এখানে যে আমাদের একত্রিত হওয়া, এখানে সম্পূর্ণ দীনের নিসবতে আমরা এখানে একত্রিত হচ্ছি, এছাড়া অন্য কোনো গরজ নাই। গরজ থাকলেও সেই গরজ এখানে পুরো হবে না, অন্য কোনো গরজ যদি থাকেও সেই গরজ এখানে পূর্ণ হবে না। এখানে আলহামদুলিল্লাহ এই যে একটা সম্পর্ক, এটা যে কত দামি, এটার মূল্য দিন দিন আরো বেশি বুঝে আসবে। চতুর্দিকের ফিতনা ফাসাদ, মুসলমানদের ইমান আমল নষ্ট করার জন্য যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, এগুলো সম্পর্কে যারা আমরা সচেতন আছি বা কিছুটা সচেতনতা আল্লাহ তাআলা দান করেছে। অনেক আল্লাহর বান্দা মনে আছে যাদের ইমান আমলের হালাত নিয়ে সচেতন হওয়ার দরকারটাই তাদের কাছে অনুভূত হয় না, গতানুগতিক শরীরের যত্ন নেয়, দেহের যত্ন নেয়, ঘর বাড়ির যত্ন নেয়, গাড়ি ঘোড়ার যত্ন নেয়, সন্তানাদের যত্ন নেয়, কারণ কি এগুলোর ফায়দা এবং যত্ন নেওয়ার দরকার তার বুঝে আসছে, যার কারণে এটার যত্ন নেয়। জামা কাপড়ের যত্ন নেয়, তো ইচ্ছাকৃত ভাবে জামার মধ্যে কেউ ময়লা লাগাবে না এই উদ্দেশ্যে যে একটু পরে কি করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে, কেউ লাগাবে লাগাবে। কাপড়ে না পাকি অনিচ্ছাকৃত লেগে গেলে তারপরে তা পরিষ্কার করে নিবে, এটা হলো পদ্ধতি। এবং শরীর নিয়মে পবিত্র করলে পরে কাপড় কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। তাই বলে কি ইচ্ছা করে কেউ কাপড়ের মধ্যে না পাকি লাগায়? কিন্তু গুনাহ থেকে তওবা করলে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে কেয়াসটা কি হওয়ার কথা ছিল, যে অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে তওবা করে ক্ষমা করে, কিন্তু তওবা করবে এ আশা কি গুনাহ করা যায়? কিন্তু তা তো করি, দিনদার মানুষের হক করে, মসজিদের কমিটি মসজিদের টাকা রাখবে কোথায়, ব্যাংকে রাখবে, সেভিং অ্যাকাউন্টে। তাহলে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন কেন? প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তো কারেন্ট অ্যাকাউন্টও করা যায়, ব্যক্তি বিশেষ কি করতে পারে না, কারেন্ট অ্যাকাউন্ট করতে পারে না, ব্যাংক ওয়ালারা সহযোগিতা করে না। যদিও ব্যক্তি বিশেষের জন্যও কারেন্ট অ্যাকাউন্ট করা আইনত নিষিদ্ধ না, কিন্তু এটা ব্যাংক ওয়ালাদের কি আচরণ, কেন করে এটা আমরা বুঝি না। সাধারণত ব্যক্তি বিশেষকে তারা কি করতে দেয় না, কারেন্ট অ্যাকাউন্ট করতে দেয় না, সেভিং অ্যাকাউন্ট করে দেয়। সেভিং অ্যাকাউন্ট মানে এর মধ্যে কি আসতে থাকে, কিছু সুদ আসতে থাকে। এখন মসজিদের নামে অ্যাকাউন্ট করবে, এই অ্যাকাউন্ট তো সহজেই কারেন্ট অ্যাকাউন্ট হইতে পারে, ব্যাংকওয়ালারাও নিষেধ করবে না। এরপরেও মসজিদ কমিটি আলাদা খোঁজ নেন, দেখবেন যে অধিকাংশ কমিটি আলাদা অ্যাকাউন্ট করে রাখছে সেভিং অ্যাকাউন্ট। কেন সেভিং অ্যাকাউন্ট? বলে সেভিং অ্যাকাউন্ট এই জন্য করছে, মাসলা জানছে, হয়তো বা আমাদের মসজিদের ইমাম সাহেব তাদেরকে মাসলা বলে দিছে যে সেভিং অ্যাকাউন্টে রাখলে কিছু সুদ টুদ যা জমা হবে এগুলো পরে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করা দেওয়া যায়, আর মসজিদের টয়লেট টয়লেটের মধ্যে কি করা যায়, লাগানো যায়, তাহলে সুদের দায় থেকে মুক্ত হয়েছে। তো বিষয়টা কেমন হলো? বিষয়টা ইচ্ছাকৃত ভাবে পরিষ্কার করার উদ্দেশ্যে কাপড়ের মধ্যে না পাকি লাগানোর মতো হলো কিনা, না পাকি লাগানোর মতো হলো। কিন্তু বেশি পণ্ডিত দুনিয়ার ক্ষেত্রে তো এটা খুব সহজে বুঝবে যে কাপড়ে না পাকি লাগলে এটা পরিষ্কার করা যায় বলে কেউ আমরা কি করব না, কাপড়ে না পাকি লাগাবো না। কিন্তু ওখানে ওখানে সৎকার করে দিবে এই উদ্দেশ্যে কি করে, সুদি অ্যাকাউন্টে টাকা রাখে, অবস্থা আগেরটাই ভালো ছিল, সৎকার করে দিবে এই উদ্দেশ্যে সুদি অ্যাকাউন্টে টাকা রাখে। কিসের অ্যাকাউন্ট? তাও মসজিদের, মসজিদের অ্যাকাউন্ট, মাদ্রাসার অ্যাকাউন্ট। তো এখানে হিসাবটা বুঝে আসে না, এরকম অনেকে আছে গরিব গোরামাদেরকে দান করে দেওয়ার উদ্দেশ্যে কি করে, সুদি অ্যাকাউন্টে টাকা রাখে, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখে, কিংবা ফিক্সড ডিপোজিট করে। তাহলে উদ্দেশ্য হলো সুদটা আমি নিব না, গরিবদেরকে কি করে দিব, দান করে দিব। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আমি গরিবদেরকে দান করার জন্য না পাকি জমা করলাম ইচ্ছাকৃত ভাবে। এটা দুনিয়াবী ক্ষেত্রে খুব ভালো করে বুঝে আসে যে এখানে ক্ষতির ঝুঁকিটা কেউ কি করে না, ইচ্ছাকৃত নেয় না। যদিও এই ক্ষতি থেকে বাঁচার উপায় তার জানা আছে, তারপরেও সে কি করে না, এই ক্ষতির সম্মুখীন হয় না। আরে বুঝলাম ধুইলে পাক হয়ে যাব, তাই বলে কি গায়ের মধ্যে না পাকি লাগাইব? তো গুনাহের বিষয়টা তো এমন ছিল যে নিজেদের ইমান এবং আমলের ব্যাপারে তো অর্থ করে এগুলার চেয়েও আরো বেশি সচেতন থাকা দরকার ছিল। একজন বৃত্তবান মানুষ আল্লাহ তাআলা তাকে অর্থ করে দান করছে, এখন গাড়ি কিনবে, এই গাড়িটা নিখুঁত হওয়া, রঙের দিক থেকে সুন্দর হওয়া, তার যে বিষয়গুলো তার জন্য মৌলিক জরুরি, যেগুলো হলে গাড়ি চলবে না, সেগুলো তো ভালো হইতেই হবে। সাথে সাথে এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো তার গাড়ি চলার জন্য, গাড়িতে আরামে চলার জন্য জরুরি না, কিন্তু তারপরেও সেগুলো চাই। কেন চাই? যেখানে সৌন্দর্যের মধ্যে কোনো কমি যেন না হয়। কয়দিনের সামান এই গাড়ি, কিন্তু তারপরও নিখুঁত হওয়া চাই। এই গাড়ি পছন্দ করার জন্য পরিবারকে সাথে নিয়ে যায়, শোরুমকে শোরুম ঘুরতে থাকে, কালার পছন্দ করা, তার মডেল পছন্দ করার জন্য, এগুলার করার জন্য নিখুঁত হওয়া চাই, সুদর্শন হওয়া চাই। কিন্তু নামাজটা যেন নিখুঁত হয়, নামাজটা যেন সুন্দর হয়, তেলাওয়াত যেন নিখুঁত হয়, তেলাওয়াত যেন সুন্দর হয়, এই জিনিসের চেতনা কয়জনের মধ্যে আছে? যারা আমরা নামাজি তাদের মধ্যেও তো সেই সচেতনতার অভাব আছে। খুবই দুর্বল দুর্বল অজুহাতে জামাত কামাই হয়ে যায়, কখনো কাজাও হয়ে যায়, কিন্তু জামাত কামাই হয়ে যাওয়ার রোগ তো আমাদের মধ্যেও আছে। অথচ জামাতে নামাজ পড়া আর একা নামাজ পড়ার মধ্যে পার্থক্য কত! দুনিয়ার ব্যবসা বাণিজ্যে এই পার্থক্য কেউ কি করত না, বরদাস্ত করত না, সাতাশ গুণ লাভ কি কেউ ছেড়ে দিত? যে একটা জিনিস বিক্রি করলে, ঘরে বিক্রি করলে, এখানে বিক্রি করলে এক টাকা পাবে, আর ওই মসজিদে লাবরারে গিয়ে বিক্রি করলে সাতাশ টাকা পাবে, তো কোনো বেকুফ হতো কি করতো না? কোন পাগল তো এখানে দাঁড়ায় বিক্রি করতো না, ওটা কোথায় লয়ে যেত? মসজিদে লাবরারে লয়ে যেত। এমনকি বউবাল বাচ্চারাও ঠেলে পাঠায় দিত। করোনার সময় অনেক মুরব্বী, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে মসজিদে আসেন না কেন, বলে যে আসতে তো চাই কিন্তু বাসার থেকে তো দেয় না, মেয়ে মানা করে, ওয়াইফ মানা করে, ছেলেরা মানা করে, অনেকের ছেলে মেয়েরা বিদেশ থেকে মানা করতেছে, এই দেশ থেকে সে মানাটা মানতেছে বসে বসে। বিদেশ থেকে ছেলে মেয়েরা মানা করে, ঠিক ঘটনাটা যদি এমন হইতো দুনিয়ার বিষয় হইতো, জামে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে কয়শো রাকাতে সওয়াব? পাঁচশো রাকাতে সওয়াব। এখন যদি বিষয়টা এমন হইতো যে পাঁচ রক্ত মসজিদে গেলে পাঁচশো টাকা করে পাবে, তাহলে বুড়ি ও বুড়ারে ঠিলা পাঠায় দিত, বলে যে মসজিদে যান, তাহলে মসজিদে গেলে তো করোনায় ধরব, তখন বলতো যে আর হায়াত যতদিন আছে ততদিন মরবেন না, হায়াত যতদিন আছে করোনায় কিচ্ছু করব না, টাকার দরকার টাকা নিয়ে আসেন, বুড়ি ও বুড়ার খিলা পাঠায় দিত। কারণ কি? টাকাটা বুঝে আসছে, কিন্তু একাকাতে পাঁচশো টাকাতে সব পাবে জামাতে পড়লে, আবার যদি মসজিদে গিয়ে পড়লে, আবার যদি জামাতে হয়, তাহলে সেখানে হিসাব করে যদি কি হয় সাড়ে তেরো হাজার গুণ হয়ে যায়, তাহলে এক টাকায় কত টাকা হলো? সাড়ে তেরো হাজার টাকা। আরে বুড়া মরতে লইলো তো ওটা ঠেলা পাঠায় দিব বুড়ি, সাড়ে তেরো হাজার টাকা কোথা থেকে আনার জন্য, মসজিদ থেকে আনার জন্য? ঘরে থাকতে দিবে? ঘরে থাকতে দিবে না, কারণ সাড়ে তেরো হাজার টাকার মূল্য তার কাছে অনেক বেশি। তা দুনিয়াবি জিনিসটা এখন মাথার মধ্যে এমন করে ঢুকছে যে এটার জন্য সকল কোরবানি, সকল কষ্ট, এগুলো কোনো কষ্ট মনে হয় না। এখানে আরো উন্নতি চাই, আরো সুন্দর চাই, আরো নিখুঁত চাই, কিন্তু ইমান এবং আমল এটা না সবচেয়ে বেশি মূল্যবান জিনিস ছিল। গাড়ি তো সঙ্গে যাবে না, আমল সঙ্গে যাবে, ইমান এটা তো আরো গুরুত্বপূর্ণ জিনিস। এখন এই জিনিসের মূল্য কম। কথাটা কোথেকে আসলো? যে
ইমান আমল নষ্ট করার জন্য যে সকল ফিতনা চলতেছে এ ব্যাপারে যে আমাদের সচেতন থাকতে হবে এটা অনেকে স্বীকার করে না। অনেকে মনে করে আরে হয়েছে ব্যাস চলে। মুসলমানদের ইমান নষ্ট করার জন্য কাফেরদের তরফ থেকে কত ধরনের কি ইন্তজামাত আমাদেরকে পদে পদে কি করা হচ্ছে, আমাদের শিক্ষাঙ্গন আমাদেরকে ইমানহারা করার জন্য ওইভাবে তৈরি করে দেওয়া হয়, শিক্ষা সিলেবাসটা আমাদেরকে ইমানহারা করার জন্য তৈরি করে দেওয়া হয়, আমাদের হাতে প্রযুক্তি দিয়ে দেওয়া হয়েছে ইমানহারা করার জন্য, আমল হারা করার জন্য, আমাদের ইমান আমল নষ্ট করার জন্য। কোন জিনিসটা বাকি রাখছে? চিকিৎসা দিচ্ছে, সেবা দিচ্ছে, রাস্তাঘাট করে দিতেছে, আমাদের যা উন্নয়ন অগ্রগতি আমাদের সামনে যা আছে সবগুলোর মধ্যেই ফিতনা, ঔষধপত্র থেকে নিয়ে জরুরি জিনিস সেখানেও আমাদের ইমান আমলের পরীক্ষা। তাই যে এত ফিতনার মধ্যে যে আমি আছি, এই চেতনা এই হোসটাও কিন্তু এখন কি নেই আমাদের মধ্যে, এই অনুভূতি যদি সঠিকভাবে থাকত তাহলে মানুষ যে কি পরিমাণ পেরেশান থাকত। একটা পরিবারের একজন লোকের মানে তার বায়ুপথে দেখা গেল যে ইয়ের সাথে রক্ত যায়, এটা তো আগের দিনে বলতো যে রক্ত আমাশা হয়েছে, পরে কলার বর্তা টর্তা খাইয়া টাইয়া তারপরে কি হয়ে যেত ঠিক হয়ে যেত, এখন চিকিৎসা উন্নত হয়েছে যার কারণে কয়েছে এটা টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে, আরো পরীক্ষা কি জটিল জটিল পরীক্ষা, এক এক পরীক্ষা 15 দিন পরে রিপোর্ট দিবে, তারপরে এখন প্রাথমিক টেস্ট মেট যা দিছে এগুলাতে তেমন কিছু ধরা পড়ে নাই, এই জন্য জটিল আর এক টেস্ট দিছে, সেই টেস্টে 15 দিন পরে রেজাল্ট দিবে, মাঝখানে কি পেরেশান যে আবার ক্যান্সার হয়ে গেল কিনা, ক্যান্সার হয়ে গেল কিনা, এই জন্য সেও পেরেশান, তার পরিবারও পেরেশান, তার বোন বিদেশে থাকে সেখানে তারাও পেরেশান, সকলেই পেরেশান, যে একমাত্র ভাই আর এর যদি কি হয়ে যায় ক্যান্সার ধরা পড়ে তাহলে কি মারাত্মক পরিণতি হবে। অথচ এখনো কি হয় নাই, শনাক্ত হয় নাই, আলহামদুলিল্লাহ পরে দেয়া গেল যে না এসব কিছু না, তো তাতেই সকলে পরেশান হয়ে গেল দেশে বিদেশে সকলে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমরা ইমানের ক্ষেত্রে আমরা বেইমানের ঝুঁকিতে, কুফুরের ঝুঁকিতে, আমলের ক্ষেত্রে শিরক বিদাতের ঝুঁকিতে আছি কিনা এ ব্যাপারে কোনো টেনশন নাই, এ ব্যাপারে কোনো চিন্তা নাই, তাহলে কি অর্থ দাঁড়ায় যে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস যার উপরে পরকালে আমাদের নাজাতের ভিত্তি সেই ইমান, এটার ব্যাপারে আমরা এখন আমাদের এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য সামান্য জিনিসের চেয়েও আরো কম গুরুত্ব দিচ্ছি, ক্ষণস্থায়ী জিনিসের চেয়েও কম গুরুত্ব দিচ্ছি, আমলের ক্ষেত্রে তাই। কোরআন শরীফ সহি করে পড়ার জন্য যতই তাকিদ পেশ করা হয়, যতই তাকিদ দেওয়া হয় মাথায় ঢুকে না যে এত এত সহি করে পড়তে হবে কেন, বলে দাওয়াতুল্লাহ একেবারে কোরআন শরীফ সহি শুদ্ধ করার ব্যাপারে বেশি কড়াকড়ি করে, বলে পেশের উচ্চারণ রসুকারের উচ্চারণ করতে হবে, জেরের উচ্চারণ রসিকারের উচ্চারণ করতে হবে, আল্লাহ আকবার কইলে হবে না, আমরা দেখি মক্কা মদিনায় আল্লাহ আকবার কইতেছে, এত কড়াকড়ির দরকারটা বললাম হরফের উচ্চারণ মাখরাজ সিফাত এগুলো ঠিকঠাক হয়ে গেলেই তো হইল, অনেক উলামায়ে কেরামকেও কিন্তু এই জিনিস বুঝানো কষ্টকর হয়ে যায়, মারুফ মাজহুলের যে সৌন্দর্য যে তেলাওয়াতের মধ্যে মারুফ মাজহুল ঠিক করে মাজহুল বর্জন করে মারুফ পড়লে যে তেলাওয়াত কি হয় আরো সুন্দর হয় এই জিনিস অনেক আলেমের মাথায় ঢোকানো যায় না, আলেমের মাথায় ঢোকানো যায় না, যার কারণে গুরুত্ব দেয় না। আরো আশ্চর্য হবেন যে দাওয়াতের লোকের সালানে আসতে মায়ও যায়, তার মধ্যে কি নাই, এর গুরুত্ব নেই। এখন আজান শুনেলে শুনাইতে করলে সে কি করে, অথচ ওখানে আমাদের মধ্যে এম সাহেব হুজুর কি করেন, এর মাস্ক করেন, আজান একামতের মাস্ক করেন, এর গুরুত্ব দেয় না। অথচ এই আমরাই আবার কি ইংরেজি ছেলে মেয়েদের ইংরেজির ক্ষেত্রে ইংরেজির উচ্চারণটা যেন সুন্দর থেকে সুন্দর হয়, বাংলা উচ্চারণগুলো যেন সুন্দর চেয়ে সুন্দর হয়, এজন্য অনেক গুরুত্ব দিয়ে থাকি। আমরা যখন করাচিতে পড়াশোনা করি তো তখন কোন একজনের ব্যাপারে নাম বললে আপনারা চিনবেন, আমরা শুনতাম যে উনি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে কি করেন, ইংলিশ ক্লাস করেন, উনি ইংরেজি পারেন, তারপরও ব্রিটিশ ব্লক কাউন্সিলে যায়। আমাদের সাথে সঙ্গীদের মধ্যে ওখানকার দুই একজন এরকম ইংরেজির ব্যাপারে গিয়েছিল, তো তাদের আগ্রহ ছিল, তারাও চিন্তা ভাবনা করতেছিল যে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে কি করবে, ইংরেজি ভাষার উচ্চারণ শিখ। জিজ্ঞেস করলাম যে ব্রিটিশ কাউন্সিলে যাবে কি লাগে, বললো যে বিশ্বের মধ্যে ইংরেজির দুইটা একটা ইয়ে আছে, একটা হলো আমেরিকান উচ্চারণ আর একটা হলো কি ব্রিটিশ উচ্চারণ, তাই ব্রিটিশ উচ্চারণটা বেশি গ্রহণযোগ্য, চলে বেশি, এই কারণে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে ব্রিটিশ উচ্চারণ শিখে। তো কিছু উদাহরণও দিচ্ছে, যাই হোক এখন চিন্তা করেন এই ইংরেজি আপনি আমেরিকান স্টাইলে উচ্চারণ করবেন তাতে যা অর্থ দাঁড়াবে, ব্রিটিশ স্টাইলে উচ্চারণ করবেন তাতেও সেই অর্থই দাঁড়াবে, কিন্তু আপনার ইংরেজির উচ্চারণটা যেন কি হয় বেশি গ্রহণযোগ্য হয়, সেজন্য ব্রিটিশ কাউন্সিলে গিয়ে কি করা হচ্ছে, মাস্ক করা হচ্ছে, উচ্চারণ মাস্ক করে সেখান থেকে শিখে আস। আজিব আজিব উচ্চারণ কিন্তু এখন নতুন আবিষ্কার হচ্ছে। তো এখন কোন অর্থের পরিবর্তন হয় না কিছু না, তারপরও উচ্চারণের মধ্যে এত সান্দার উচ্চারণের জন্য অর্থ ব্যয় করে এত গুরুত্ব দিয়ে এই জিনিস শেখা হয়, কিন্তু সেই জায়গায় কোরআনী পাকের উচ্চারণ সহি শুদ্ধ করে করার জন্য দাওয়াতের লোকের যে ইন্তজাম তাহলে হচ্ছে যে ফাঁকে ফাঁকে মাস্ক করো, তসি কোরআনী পাক, এই তসিহে কোরআনে পাকের গুরুত্ব দাও, যাতে ইংরেজির ক্ষেত্রে যতটুকু গুরুত্ব আমরা দেই উচ্চারণটা শুদ্ধ হোক, বাংলার ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দেয় যে বাংলা উচ্চারণটা শুদ্ধ হোক, তার চেয়েও বেশি গুরুত্ব যেন কোরআনে পাকের ক্ষেত্রে হয় যে আল্লাহর কালামটা যেন তার চেয়ে আরো কি হয় উচ্চারণ সুন্দর হয়। এটা হওয়া দরকার ছিল না, কিন্তু এর গুরুত্ব বললাম যে সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের ওলামায়ে-কেরামের মধ্যেও এর গুরুত্বটা এখনো যে পরিমাণ আসার দরকার সেটা আসে নাই। আল্লাহ তাআলা হযরত হরদি রহমতুল্লাহ আলাইহিকে জাযায়ে খায়র দান করেন, যে ওনার যে মিশন ছিল যে কোরআনে পাকের কি করা, তসহীহ এবং তাহসিন সুন্দর করা এবং শুদ্ধ করা, এই ক্ষেত্রে হযরতের যে ফিকির ছিল সেই ফিকির যদি নাকি আমাদের বাংলাদেশের আমাদের মুরব্বীরা ওই ফিকির যদি না নিতেন তাহলে আমাদেরও কিন্তু একটু আগে যে দশা বললাম সেই দশাই হইত, যে আমরাও তসহীহ কোরআনে পাক আর তাহসিন কোরআনে পাকের গুরুত্ব আমাদের কাছেও থাকতো না। হাজির হজরতের খোলাফাদের উসিলায় এই দেশে যে সকল মাদ্রাসায় মানে খোলাফারা ইয়ে রাখছেন, সরপরস্তি করেন, দেখভাল করেন, ওই সকল প্রতিষ্ঠানের হেফজখানা নাজারাখানার ছাত্রদের তেলাওয়াত এবং পরবর্তী জামাতগুলোতেও ছাত্রদের তেলাওয়াত, আর যে সকল প্রতিষ্ঠানে এই সিলসিলার এই নিসবতের লোক নাই ওই সকল প্রতিষ্ঠানের তেলাওয়াতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেক পার্থক্য। চলে যেতে চলে যাবে সবকিছুই, যেখানে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহ না করে আজান দিয়ে কেয়ে যেতেছে, পার পেয়ে যেতেছে, ওয়াজিব গুনাহ তো, তো ওয়াজিব গুনাহ করে না। কিন্তু আপনারা রেকর্ডে শুনতে চাইলে শুনে দেখেন জাহাজানের কি অবস্থা, মুকাব্বির যে আছে সেই লোক ইয়ে থেকে যখন দাঁড়ানো থেকে সিজদা যায় তখন আল্লাহ একবার যতটুক তার টানে, বসা থেকে যখন সিজদা যায় তার চেয়ে চার গুণ বেশি টানে, মনে হয় যেন সে সিজদা তো যায় নাই, মনে হয় যেন লম্ব হয়ে শুয়ে গেছে আর কি। ওর আল্লাহ একবার শেষ হইতে হইতে আমাদের তিন তসবি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কি আজিব গরিব মামলা, ঠিক কল্পনা করলে মনে হয় যেন এই লোকটা এক সেজদা থেকে ওইটা পরের সেজদা একেবারে সেজদা যায় নাই, বরং লম্ব হয়ে কি হয়ে গেছে, শুয়ে গেছে তকবীর বলতে বলতে, এই অবস্থা। তাহলে কোথায় মধ্যে তবাই একালিপ টানা, এই একালিপ গুলো কই, কোন নিয়মের পাবন্দি নাই। তাহলে যেখানে এই মুজাদ্দিদে দিন হারদুই হাজরত নওয়ার আল্লাহ মারকাদাউর ফিকিরের ছোঁয়া যেখানে লাগে নাই, সেখানে সেটা যত উঁচু জায়গায় হোক না কেন ওখানে কি হয় নাই, এই কোরআনে পাক এবং আজকার তেসবিহাত এগুলো শুদ্ধ হয় নাই। এই শুদ্ধের প্রতি, শুদ্ধ করার প্রতি গুরুত্ব তারা অনুধাবন করে নাই। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দুনিয়াবি সাজ ও সামান ক্ষণস্থায়ী এই সমস্ত জিনিসের মধ্যে যদি নাকি সর্বোচ্চ সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুন্দরটা আমরা চাই, ত্রুটি মুক্ত চাই, তাহলে আমাদের ইমান আমলের কেন ব্যাপারে কেন আমাদের কি থাকবে, গাফলত থাকবে, উদাসীনতা থাকবে, এই ক্ষেত্রে কেন আমাদের অসুন্দর কিংবা চললেই হলো করলেই হলো এই ধরনের নীতি কেন থাকবে। এখানে তো করতে হবে সবচেয়ে উত্তম কোনটা, সবচেয়ে সুন্দর কোনটা, এটা জুতার ক্ষেত্রে জামার ক্ষেত্রে যতটুকু তালাশ করব, আমলের ক্ষেত্রে তো হচ্ছে অনেক বেশি তালাশ করতে হবে। তো এই জিনিস করা হয় না। এখন যে সকল ফিতনা চতুর্দিকে চলতেছে আমাদের ইমান আমলকে নষ্ট করার জন্য, এখন এই ফিতনার মধ্যে হয়তো আল্লাহ তাআলা একটা সিলসিলার সাথে যুক্ত থাকার কারণে, হাক্কানি বুজুর্গানি দিনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে হয়তো এগুলো থেকে কি রাখছেন, মুক্ত রাখতেছেন, কিন্তু আমার সন্তানরা দি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তারা কি করে মুক্ত থাকবে? আপনি না হয় বুজুর্গের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনি এখন এই সকল ফিতনা থেকে মুক্ত থাকতেছেন, কিন্তু আপনার যে সন্তানকে আপনি এই ষড়যন্ত্রকারীদের, এই আমাদের চিরশত্রুদের সিলেবাসে কি করে দিচ্ছেন, ঢুকায় দিচ্ছেন, তাকে কি করে রক্ষা করবেন? তাকে তো আপনি এমন একটা মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছেন যে এই মেশিন থেকে বাইরে হলে পরে সেটা আর মুসলমান থাকবে না, সেটা আর মুসলমান থাকবে না। এমন এমন ইসলামী পরিভাষা আর ইসলাম তারা সামনে পেশ করছে, তারা এখন আগে থেকেই প্রতিনিয়ত তারা অর্থ ব্যয় করে যাচ্ছে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য, এখন নানান পন্থা, এর মধ্যে এখন এক জটিল পন্থা সামনে নিয়ে আসছে। এর আগে তো আরেকটা ছিল, একটা ছিল সেকুলার মুসলিম, ধর্ম নিরপেক্ষ মুসলমান, এটা দিয়ে তো বহু মুসলমানের ইমান নষ্ট করে দিচ্ছে, বহু মুসলমানের ইমান নষ্ট করে দিচ্ছে। ধর্ম নিরপেক্ষ মুসলমান হয় কি করে আবার? ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ তালার কাছে ধর্ম একমাত্র কি? ইসলাম। কখনোই গ্রহণ করা হবে না অন্য ধর্ম। তাহলে সেক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ হয়ে আবার মুসলমান হয় কেন? তাদের মাথা ব্যথা হলো যে একটা দেশে তো কাফের মুশরিকরাও থাকে, তো এই দেশে যদি খালি ইসলাম ধর্ম হয় তারা থাকবে কেন? কি হাস্যকর কথা! আল্লাহর দুনিয়ায় কাফের মুশরিকরা থাকবে এটা আল্লাহ জানে না? এরপরও যদি ইসলাম ধর্মই আল্লাহর কাছে কি হয়, ধর্ম হয়, তো তাইলে আমাদের দেশে ইসলাম ধর্ম নিয়ে চললে এই দেশে কাফের মুশরিক থাকলে সমস্যা কি? মনে হয় যেন এই জনগণের দায়িত্ব আল্লাহতেও কি হয়ে গেছে, বেশি তার কান্দে চলে গেছে, যার কারণে তাদের হক দেওয়ার জন্য নিজের ইসলাম কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এই ধোকায় পড়ে তো বহু লোক কি করে ফেলছে, ইমান নষ্ট করে ফেলছে। এরপরে তারপরেও মুসলমান ধর্ম নিরপেক্ষ হইতে পারে না, এটা যতটুকু বোঝানো যায়। কিছু লোক বুঝে, যার কারণে যা করুক হয়ে আল্লাহ, কিন্তু ভিতরে ভিতরে ধর্ম নিরপেক্ষ না। নেতা নেত্রীরা কয়েক, কিন্তু নিজে এটা হয়তো বিশ্বাস করে না। এখন তার চেয়ে আরো জঘন্য এক চক্রান্ত সামনে নিয়ে আসছে, সেটা হলো কি, আন্তর্ধর্ম বিশ্বাস। আপনি মুসলমান থাকেন থাকেন, কিন্তু অন্য ধর্ম অবলম্বীদের প্রতিও সহানুভূতিশীল থাকেন, তাদেরকে শত্রু মনে করেন না, বন্ধু মনে করেন, সহমর্মী থাকেন, সহমর্মিতা তো ভালো গুণ। এই ধোকার মধ্যে সাধারণ মানুষ তো বটেই, এখন বহু ওলামায়ে কেরামও চলে আসছে। এইবার যে পরস্পরের সহমর্মিতা, অন্যদের সাথে শত্রুতা বর্জন করা, এলে এটা ভালো গুণ। এখন দেখেন কোরআনে পাকের মধ্যে বলতেছে, লাতাজিদান্না আশাদান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু, আপনি অবশ্যই অবশ্যই ইমানদারদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। তাহলে আমার ইমানের মাপকাঠি কি দাঁড়ালো, যে আমার প্রতি ইহুদি আর মুশরিকরা কি থাকবে, শত্রু থাকবে। এখন যদি কোন ইহুদি খ্রিস্টান আমার কি হয়ে যায়, আমাকে বন্ধু মনে করা শুরু করে, তাহলে কি অবস্থা হবে? তাহলে এই আয়াতের আলোকে তো আমার ইমান থাকে না, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি তো আমাকে পছন্দ করার কথা না, বলছে ইমানদারদের সাথে ইহুদিদের থাকবে কি সবচেয়ে কঠোর শত্রুতা। বলা হয়েছে লাংতারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, যে ইহুদ নাসারাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত তুমি অনুসরণ না করবা ততক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি খুশি থাকবে না। এখন আপনি ইহুদি নাসারাদেরকে খুশি করতে চান, তার মানে এটা, তার মানে হলো যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, মানে নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্ম অনুসরণের চিন্তা ফিকির শুরু করে দিচ্ছে। আর যদি নিজের ধর্মের মধ্যে থাকতে চাই, তাহলে তো আল্লাহ তাআলা বলছে যে কখনোই তারা আমার উপরে কি হবে না, সন্তুষ্ট হবে। এই ইন্টারফেথ আন্তঃধর্ম বিশ্বাস এমন এক চক্রান্ত, এই চক্রান্তের মধ্যে পাঞ্জেগানা নামাজি দলে দলে ঢুকে গেছে। আমাদের বাংলাদেশে এই আন্তঃধর্ম বিশ্বাসের বড় এজেন্ডা, আর কি বড় এজেন্ট হলো শহীদ আল বুখারী, কোয়ান্টাম মেথডালা, এই শিথিলায়ন যারা করে, যারা এই কোয়ান্টাম মেথডের কি করে চর্চা করে, এটার প্রচার করে, আপনাকে রোগ মুক্তির জন্য, আপনাকে পেরেশানি মুক্ত করার জন্য, চিন্তা মুক্ত করার জন্য, হ্যাঁ, এর জন্য আপনাকে শিথিলায়নের দাওয়াত দিবে। প্রথম প্রথম তো আপনার কাছে ভালোই মনে হবে যে আমি যদি নাকি এখানে এই কি বলে যোগ সাধনা করে যদি নাকি কি হইতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, আমার পেরেশানি মুক্ত হইতে পারে, তো অসুবিধা কি? তুলনা করে এটাকে মোরাকাবার সাথে, এটাকে মোরাকাবার সাথে বুজুর্গানে দিনের বাতানো যে মুজাহাদার তরিকা আছে এগুলোর সাথে, এগুলোর সাথে তুলনা করে এখানে নিয়ে যায়। এরপরে শুরু করে দেয় যে সব ধর্মের লোকই কি করতে পারে, এই পদ্ধতিতে আসতে পারে। এরপরে পরস্পর অন্যদেরকে সহটাই নেই না, এরপরে সমষ্টিক প্রার্থনা, সবাই মিলে কি করে প্রার্থনা করে, বলে সবাই মিলে কার কাছে প্রার্থনা করবে, বলে মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করবে, হিন্দুরা ভগবানের কাছে করবে, আর কি বলে খ্রিস্টানরা কার কাছে করবে আল্লাহ আলাম। তো এরকম যার যার ধর্মে সবাই নাকি একসাথে প্রার্থনা করে, তো এই ধরনের বিশ্বাসে যারা যোগ দিবে ইমান কোথায় থাকে? আদর্শ পাচক তো নামাজ পড়তেছে, হজ করতে আসছে, আমার মক্কা মুকাররমা যে হোটেলে ছিলাম ওখানে হজ করতে আসছে আমেরিকা থেকে, আমেরিকা থেকে হজ করতে আসছে হাজবেন্ড ওয়াইফ দুজন, এর মধ্যে মহিলা এই কোয়ান্টামের প্রচারক ছিল। এ সবসময় হজের আর কি বলে হোটেলের রিসেপশনে বসে বসে এইটার দাওয়াত দিত। এখন মানুষ তো অফ করে এসে কিংবা হারাম থেকে নামাজ পড়ে এসা ক্লান্ত অবস্থায় নিচে রিসেপশনে বসে অনেক সময় বের হবে কিছুক্ষণ আরেকজনের জন্য অপেক্ষা করে, লিফটের সামনে জ্যাম আছে তার কারণে কিছুক্ষণ কি করে রিসেপশনে বসে থাকে, এই সময় সে আলাপ জোড়ায় দেয়। তো আমরা ওখানে এজেন্সির তরফ থেকে তালিমের ব্যবস্থা করছিল দশটা থেকে সাড়ে দশটা থেকে নিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত, পুরুষদের জন্য রাখলো সার্ভিস রুম তিনতলায়, ওখানে পুরুষরা বসবে, আর ম্যানেজমেন্টের রুম ছিল দোতলায়, ওই ফ্লোরে রাখছে হলো মহিলাদের জন্য। এই মহিলা ওখানে চলে গেছে, যায় তালিমে, যায় তালিমে গিয়ে তালিমের সময় সে এগুলো আলোচনা করে, এরকম ছোট ছোট বাংলা মর্মমানি কোরআনে পাকের মর্মমানি আল কোরআনের মর্মমানি কি করে প্রচার করে। চিন্তা করেন বহুত লোকে ভালোই তো, সে তার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে দিয়ে হোটেলের রিসেপশনে আনে, আইনে পরে এখানে বসে তাদের মধ্যে এই আল কোরআনের মর্মবাণী বিতরণ করে। আল কোরআনের মর্মবাণীর মধ্যে মূল কোরআন শরীফ নাই, এখানে পুরাটা হলো শহীদ আল বুখারীর তর্জমা। এই তর্জমার মধ্যে যেখানে যেখানে ইহুদ নাসারাদের ব্যাপারে এই কথাগুলো আছে যে তোমরা ইহুদ নাসারাদের কি করবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এগুলোর এমন তর্জমা করে যে তর্জমায় আল্লাহ তাআলা যা বলতে চাচ্ছেন এটা কি হয় না, বোঝায় না। তাই মর্মবাণী আমাদের মসজিদে একজনে রাখছিল, আমি তাড়াতাড়ি করে মর্মবাণী এনে আমার কাছে রাখছি, পরে আমি খুলে খুলে দেখলাম যে লাইনে লাইনে বিকৃতি, লাইনে লাইনে বিকৃতি। তো এই বিকৃতির দুয়ার খুলবে বলেই বুজুর্গানে দিন ফোকায়ে কেরাম শুরুতেই বলে দিয়েছেন মুসলমানের ওলামায়ে কেরামের এজমায়ের উপরে যে কোরআনে পাকের শুধু তর্জমা কি করা যাবে না, ছাপা যাবে না। সূরায়ে বাকারা নাম দিয়ে পুরা বাংলাকে বাংলা, আরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান, আমি কোরআন আরবি ভাষায় নাজিল করছি, আর এখানে সূরা বাকারা দিয়ে আরবির একটা অক্ষর নেই, এটাকে সূরায়ে বাকারা হলো? কোরআনে পাকের ৩০ পারা দিয়ে দিয়েছে এরকম একটা বই শুধু বাংলা আর বাংলা, তো এটা তো প্রচার করাই জায়েজ নাই, এটা পড়াও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই, এটা এক ধরনের কোরআন বিকৃতি। আর এরপরে যদি তর্জমাটাও শুদ্ধ না হয় তাহলে কি অবস্থা? এই মর্মবাণী বিক্রি করতেছে আর বিলি করতেছে, আমেরিকা থেকে হজ করতে আসছে, টার্গেট হলো এখানে এসা হাজিদের কি করবে, এই কোয়ান্টাম মেথডের মধ্যে পটাবে, এখানে ঢুকাবে। বাংলাদেশে ভালো ভালো সোসাইটিতে কি হয়ে গেছে, এই কোয়ান্টাম মেথডের প্রচারণা চলতেছে। আবার দেখা যাবে কেউ এই চিন্তাধারাটাকে অন্য নাম দিয়ে আবার কি করতেছে, চালাইতেছে। এখন এত ফিতনা থেকে আপনি রক্ষা পাবেন কি করে, কিভাবে রক্ষা পাবেন? আপনার শিক্ষা সিলেবাস এমন তৈরি করে দিছে যেন আপনার ছেলে বেইমান হয়ে বের হয় সেখান থেকে। ওখানে শিক্ষাঙ্গনটা এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে এখান থেকে যেন আমল ইমান সবকিছু খোয়ায় তারপরে কি হয় বের হয়ে আসে। আপনার কর্মস্থলে আপনাকে কোয়ান্টাম মেথডে দাওয়াত দিতেছে, আপনার যেখানে থাকতেছেন আবাসিক এলাকায় সেখানে এই ধরনের ফিতনা চলে আসছে, পরিবারের মধ্যে সদস্য হয়ে গেছে কোয়ান্টাম মেথডের সদস্য, ইন্টারফেথে বিশ্বাসী, আর আন্তর্জাতিক ভাবে জাতীয় পর্যায়ে আপনাকে এখন মডারেট ইসলাম মুসলমান হইতে বলতেছে, উদার মুসলমান হওয়ার জন্য বলতেছে। উদার মুসলমান হওয়া মানে অমুসলিম হয়ে যাওয়া। তো এই সকল ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য যে এত দিক থেকে চক্রান্ত চলতেছে, এই সকল চক্রান্ত থেকে মাহফুজ থাকার, সংরক্ষিত থাকার উপায় কি? তাহলে উপায় হলো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আলেম হয়ে যাও, না হয় তালেব এলেম হও, আর না হয় কি হও, মুস্তামিয়ান আলেমের কথা অনুযায়ী চলো, আর আলেমের কথা অনুযায়ী পরিপূর্ণ চলতে পারার আগ পর্যন্ত এতটুক তো অবশ্যই হইতে পারে যে তুমি আলেমের ভক্ত হয়ে যাও। আলেমের ভক্ত হয়ে যাও, অনেক অনেকে অনেক সীমাবদ্ধতা কাটায় উঠতে পারে না বলে আলেমের সব কথা মানতে পারে না। এখন আলেম যদি জিজ্ঞেস করেন যে আমার জামাটা কেমন হইতে হবে, তা এখন আলেম তো বলবে যে আপনার জামা হইতে হবে সুন্নতি জামা পায়জামা। কিন্তু আপনি চাকরি করতেছেন, আপনি মনে করতেছেন যে সুন্নতি জামা পায়জামা লয়ে গেলে তো আমার মনে হয় এখানে চাকরি টিকবে না। এই সমস্ত যে পারিপার্শ্বিক বাধাগুলো আছে এগুলোকে অতিক্রম করার জন্য ইমানের মধ্যে যে শক্তি দরকার, অনেকের সেই শক্তি নাই। তো শক্তি না থাকার কারণে সে কামেল মুস্তামি হইতে পারতেছে না, মানে আলেমের কথা অনুযায়ী পরিপূর্ণভাবে চলতে পারতেছে না। তার জন্য হলো যে আবু মুহিব্বান, অন্তত কি করো, আলেমের ভক্ত হয়ে যাও, এরপরে আস্তে আস্তে দিলের মধ্যে সেই শক্তি আসবে যে শক্তিতে তুমি মুস্তামিও হইতে পারবা, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগি চালাইতেও পারবা। কিন্তু এর বাইরে থেকো না, আলেমও না তালেব আলেমও না, আবার আলেমের কথা অনুযায়ী চলো না, আবার আলেমের ভক্তি অন্তরে নাই, তাহলে ফাতাহলি হালাক, এলো হালাক হয়ে যাবে, এলো কেশগণস্থ চক্রান্তের শিকার সহজে হয়ে যাবে। আর আলেমের সংস্পর্শ এমন এক জিনিস যে এই সব কিছু সত্ত্বেও সে কি থাকতে পারবে, ঠিক থাকতে পারবে, পড়তেছে তাদের শিক্ষা সিলেবাস, আছে সেই বিষাক্ত শিক্ষাঙ্গনে সেই পরিবেশে, এরকম কোয়ান্টাম সহকর্মীর সাথেই থাকে, কিন্তু এরপরেও সে কোয়ান্টাম হয় নাই, ইমানদারই আছে, সে মডারেট হয় নাই, সে ফান্ডামেন্টালিস্টই আছে, মৌলবাদী আছে, কিসের বরকতে আছে বোঝ নেন, দেখবেন যে কি আছে, কোন আলেমের সাথে তার কি আছে সম্পর্ক আছে, আলেমের সাথে সম্পর্ক আছে যার কারণে তার শিক্ষায় তাকে কি করতে পারে নাই, এই কুফুরি সিলেবাসে তাকে কি করতে পারে নাই, নষ্ট করতে পারে নাই, আর এই বিষাক্ত পরিবেশ তাকে নষ্ট করতে পারে নাই, সবকিছুতেই আছে। এই জন্য বাঁচার উপায় হলো একমাত্র এটা, কোন মাস সাদেক, বাস্তব সাদেক, যে যার আমল এলেম অনুযায়ী আছে তাহলে এদের সাথে থাক। হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞাসা করছিলেন, মান আরবাবুল ইলম, আহলে ইলম কারা? তখন তিনি জবাব দিলেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা ইলম অনুযায়ী আমল করে তারা হলো আলেম। আবেদ জিজ্ঞেস করে নাই আলেম কে, তাহলে যারা ইলম অনুযায়ী আমল করে তাহলে এলেম অনুযায়ী আমল না থাকলে শরীয়তের পরিভাষায় সে আলেমই না। বা আমল ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে এই সকল ফিতনা থেকে কি থাকতে পারবে, মাহফুজ থাকতে পারবে? এটা কথার কথা না, বরং বাস্তব সত্য। এই সুদ ঘুষ, তারপরে এই প্রতারণা, ধোকা প্রতারণা, এত কিছু সবকিছুর মাঝখানেও দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আছে, তার আমল নিয়ে, তার ইমান নিয়ে সে চলতেছে। খোঁজ নিলে দেখবেন যে কোনো হকানি পীর বুজুর্গের সাথে, কোনো হকপন্থী আলেমের সাথে তার সম্পর্ক আছে। এটাই এমন এক জিনিস যেটা আমাকে কি করতে পারবে, এই ফিতনা গুলো থেকে হেফাজত করতে পারবে, এর বাইরে পারবে না। যারা কোন আলেমের সাথে সম্পর্ক না রেখা দিনদার থাকতে চায়, এদের দিনদারের কোনো গ্যারান্টি নেই, এদের দিনদারের কোনো গ্যারান্টি নাই। এরা দেখা যাবে নামাজে পড়তেছে, আবার কোয়ান্টাম মেথডে করতেছে, নামাজ পড়তেছে আবার সেকুলার ইসলামে বিশ্বাস করতেছে। রোজা নামাজ ঠিক আছে, কিন্তু ভিতরে ইমানের জরুরিয়াত যে আছে এগুলোর মধ্যে থেকে কোনোটার প্রতি তার সঠিক বিশ্বাস নাই, সে ধোকায় পড়ে গেছে, তার খবরও নেই যে তার ইমান কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমলের ক্ষেত্রেও তাই, এখানে হজের পরে আমাদের হযরত ওয়ালা মুফতি সাহেব হুজুর হাজি সাহেবদেরকে একত্রিত করে ওখানে তাদের কাছ থেকে কিছু মতামত তাসরাত শুনছেন, তো তাদের অনেকেই মতামত দিলেন যে আমরা আলেমদের সঙ্গে থেকে আর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে হজ করে আসছি, আশা করতেছি যে আমাদের হজটা ঠিক মতো। তো এবার দেখেন, আলেমদের সঙ্গে থাকার কারণে যদি নাকি আপনি আশা করতেছেন যে আপনার হজটা ঠিক মতো হয়েছে, তাহলে বাকি আমলগুলো ওগুলোর ক্ষেত্রেও তো একই কথা, যে আলেমদের সঙ্গে থাকলে ওগুলাও কি হবে, ঠিক মতো হবে আশা করা যায়, আর আলেমদের সঙ্গে না থাকলে ওগুলোও কি হবে না, ঠিক মতো হওয়ার গ্যারান্টি। এই জিনিসটা যদি আমাদের বুঝে এসে থাকে যে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক কত জরুরি জিনিস, তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের কামিয়াবির জন্য ইনশাআল্লাহ এটা একটা মজবুত পথ হবে। আর যখন এটা আমাদের নিজেদের বুঝে আসবে, তখন এটার জন্য অন্যদেরকেও দাওয়াত দিতে হবে, অন্যদেরকেও দাওয়াত দিতে হবে, তাদেরকেও যেন কোনো ফিতনায় না পেয়ে যায়, তারাও কোনো গুমরাহির চক্করে না পড়ে যায়, এজন্য তাদেরকে ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত করতে হবে। আওয়ামের দাওয়াতের কাজ কিন্তু মূলত এটা, সাধারণ মানুষের দাওয়াতের মূল বিষয়বস্তু কিন্তু এটা, সাধারণ মানুষের দাওয়াতের কাজ কিন্তু মাসাইল বয়ান করা না, সাধারণ দিনের হাকিকত হাকায়েক মারে বয়ান করবে আলেমদের মতো, এটা কিন্তু সাধারণ মানুষের দাওয়াতের মূল বিষয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা এক জিনিস, আর দাওয়াত ইলাল্লাহ এটা তার চেয়ে আরেক আরো উপরের জিনিস, আরো প্রাথমিক জিনিস। এ দাওয়াত ইলাল্লাহর কাজ যে সাধারণ মানুষ করবে, তাদের দাওয়াত ইলাল্লাহর মূল বিষয়বস্তু কি হবে, তাদের দাওয়াত ইলাল্লাহর মূল বিষয়বস্তু হবে তারা আওয়ামদেরকে ওলামায়ে কেরামের সাথে জোড়ায়, এরা হলো হেল্পার, ওলামায়ে কেরাম হলো চালক। এখন ওলামায়ে কেরাম সাধারণ মানুষের জন্য এবং মুসলমানদের দিনের জন্য যে সকল প্রোগ্রাম চালু করছেন, কর্মসূচি চালু করছেন, তাহলে আওয়ামকে ওগুলোর সাথে কি করে দেওয়া, জোড়ায় দেওয়া, তার মানে হেল্পারের কাজ করা। ড্রাইভার গাড়ি চালাইতেছে, প্যাসেঞ্জারকে ধরে কোথায় উঠায় দিতেছে, গাড়িতে উঠায় দিতেছে, যেন গন্তব্যে ঠিক মতো যাইতে পারে। এখন যদি নাকি সেই আওয়াম হেল্পারের কাজ বাদ দিয়ে ড্রাইভারই শুরু করে দেয়, তাহলে নিজেও ধ্বংস হবে, আর তার কথা অনুযায়ী যেগুলো গাড়িতে উঠবে সবটি কি হবে, সবটি ধ্বংস হবে। এজন্য আওয়ামের দাওয়াতেরও একটা কি আছে, সীমাবদ্ধতা আছে, তাদের মূল দাওয়াতের মাকসাদ হবে আওয়ামদেরকে কোথায় কি করা, ওলামায়ে কেরামের সাথে জোড়ায়া দেওয়া। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো এই মতটা এইভাবেই ব্যক্ত করছেন যে আওয়াম ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই দাওয়াতের মূল মাকসাদ হলো ফের আওয়ামকে কি করা, ওলামায়ে কেরামের সাথে মিলিয়ে দেওয়া, কারণ এতেই দিন থাকবে। তো যখন আমাদের বুঝে আসবে যে দাওয়াতে তাবলীগ, দাওয়াতে লহক এইসব সূত্রে আমাদের দিন ইমানের হেফাজত হবে, এখন আমাদের কাজ হবে এগুলোর সাথে অন্যদেরকে কি করা, জোড়া দেওয়ার দাওয়াত দেওয়া। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে সর্বোত্তম কথা হবে সেটা যে দাওয়াত ইলাল্লাহ। এখন সাধারণ মানুষের দাওয়াত ইলাল্লাহর তরিকা হলো যে তাদেরকে কোরআন সুন্নাহ দাওয়াত ইলাল্লাহ, এখন আল্লাহ তাআলাকে কোথায় পাবেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ দিয়ে রাখছে। এই কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ হলেন ওলামায়ে কেরাম। এখন দাওয়াত ইলাল্লাহ মানে হলো ওলামায়ে কেরামের সাথে জোড়ায় দাও, এদিকে নিয়ে আস। সুতরাং কোন মেহনত যদি এমন হয় যে মেহনতের পরিণতিতে মানুষ ওলামায়ে কেরামের সাথে জোড়ার পরিবর্তে আলেম থেকে আরো বিচ্ছিন্ন হয়, বদজান হয়, তাহলে নির্ঘাত সেই মেহনত গলত। অন্য দলিল প্রমাণের আর দরকার নাই, কে কি বলে না বলে, কি বলছে না বলছে, এত তাত্ত্বিক আলোচনার কোনো দরকার নাই। যদি এই লোকের মেহনতের দ্বারা বা এই লাইনের মেহনতের দ্বারা আওয়াম আলেমদের থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়, বদগুমান হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই মেহনত গলত। এই কথা আমাদের এক সাথী জাকির নায়কের ব্যাপারে বলছিলেন। জাকির নায়ক খুব দাওয়াত দেয়, দাওয়াতি কাজ করে, ইস টিভিতে ঘরে ঘরে মানুষ কি হয়ে যেতেছে, হেদায়েত হয়ে যেতেছে। আমাদের ওই ভাই জিজ্ঞেস করছেন যে এই লোক যে দাওয়াতি কার্যক্রম করে, এই দাওয়াত কার্যক্রমের ফলে এই পিস টিভির ভক্ত যারা আছে তারা কি ওলামায়ে কেরামের প্রতি তাদের ভক্তি বাড়ে, আলেমদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ বাড়ে না কমে? তো বললে যে কমে, তারা মনে করে যে আমাদের দেশের আলেমরা বেকুব, কিছু জানে না, তাদের তাহকিক নাই। তখন এই ভাই বলে দিলেন যে ভাই আমার আর এত বিস্তারিত কিছু বোঝানোর দরকার নাই, এই লোকের মেহনত গলত, এই লোকের মেহনত গলত। বলে কিভাবে বললেন গলত, সে কোরআনে কথায় কথায় কোরআনের আয়াত পড়ে, পারা নম্বর অত, আয়াত নম্বর এত, সুরা নম্বর এত, এরকম করে করে সব তো তার হাওয়ালা ঠোটস্থ। বলে যত কিছুই বলেন, যার মেহনতে সাধারণ মানুষকে আলেমদের প্রতি বজ্জন করে দিবে, এই লোকের মেহনত কি হইতে পারে না, সঠিক হইতে পারে না। বলে আমার আর কিছু বুঝাই, কথা সহজ, যে দাওয়াতে আলেমদের প্রতি ভক্তি বাড়বে, মানুষকে আলেমদের সাথে জোড়াবে, সেটাই সঠিক দাওয়াত, সেটাই দাওয়াত ইলাল্লাহ। আর এর বাহিরের যে দাওয়াতে আলেমদের থেকে মানুষকে দূরে সরাবে, এটা যত নেক্সট শুরুতেই আসুক না কেন, এটা দাওয়াত ইলাল্লাহ না, গলত। তো আলহামদুলিল্লাহ আমরা এই মজমার সাথে সম্পৃক্ত হওয়াটা এটা অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার কদর করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। যখন এটা আমাদের বুঝে আসলো তখন এটার জন্য এখন আমাদের কাজ হলো এর দিকে মানুষকে কি করা, এর সাথে জোড়ানোর চেষ্টা করা। তেমনি ভাবে আমাদের বুজুর্গানে দিন হকানি ওলামায়ে কেরাম যত মানুষের দিনের জন্য, দিনের লাইনের, দিনের তারাক্কির জন্য যেখানে যে প্রোগ্রাম দিবেন, চোখ বন্ধ করে সেখানে কি করতে হবে, সেটাকে সমর্থন দিতে হবে। কোন জিনের ভালোবাসা, কোন জিনিসের ভালোবাসা তোমাকে কি করে দেয়, অন্ধ করে দেয়, ভয়রা করে দেয়। বলে কখনো অন্ধ ভয়রা হইতে হয়, সাধারণ ক্ষেত্রে এটা ঠিক না, কিন্তু যখন নকানি ওলামায়ে কেরাম কোন কর্মসূচি দিবেন, কোন বিয়ে করবেন, দিনের লাইনে মানুষকে ডাকবেন, আমি কতটুকু করতে পারলাম না পারলাম, কিন্তু এটার বিপক্ষে যাওয়ার পরিবর্তে এটার সমর্থনে কি করতে হবে, যদি কয় যে আপনি তো তাহলে আকারে তার ব্লাইন্ড সাপোর্টার হয়ে গেছেন, তাহলে ভাই ব্লাইন্ড সাপোর্টার হইতে হলে এখানেই যেতে হয়, অন্ধ সমর্থক হইতে হইলে কোথায় হইতে হয়? এখানেই হইতে হয়। ভাই তর্ক চলতেছে একজন আলেম আর গায়ের আলেমের মধ্যে, আপনি কিছু না বুঝলেও কি করতে হবে? আলেমের পক্ষে থাকতে হবে। এই কাজ সাহাবায়ে কেরাম করছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন ওনার কাছে বলা হয়েছে যে শুনছো, তোমাদের তো নবী নাকি এই রাইতে একেবারে সাত আসমান জান্নাত জাহান্নাম সব নাকি সাহের করে এসেছে, বলে বলছেন উনি? হ্যাঁ বলছেন, তাহলে ঠিক, সব সাহের করে এসেছে। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধ করে দিয়েছেন, আর ওই লোক বলে কি করে নাই, পরিশোধ করে নাই। আপনি পরিশোধ করছেন, কোন সাক্ষী দেন, পেশ করেন। হযরত খুজাইমা বললেন যে হুজুর আমি সাক্ষী আছি, আমি সাক্ষী আছি। পরে ওই লোক তো সাক্ষী চাইছে, সাক্ষী পাওয়া গেছে, উনি বলছে যে হ্যাঁ উনি পরিশোধ করে দিয়েছে, আমি সাক্ষী দিতেছি, আর তর্ক চলে নাই। পরে হুজুর জিজ্ঞেস করলেন, আমি যে পরিশোধ করলাম তুমি তো ছিল না, তুমি সাক্ষী দিলা কিভাবে? এই বলছে যে হুজুর আপনি অদৃশ্যের খবর বলেন, গায়েবের খবর বলেন, সেগুলো বিশ্বাস করি, আর এই সামান্য ঋণ পরিশোধের কথা এক্ষেত্রে আমার সন্দেহ আছে, এটাকে আর দেখা লাগে? তো আলেমদের ভক্তি, আলেমদের প্রতি শ্রদ্ধা, আপনাকে প্রথমে মাপতে হবে যে সে সঠিক লাইনে আছে কিনা, তার মেহনত সঠিক লাইনে আছে কিনা, সে নবীওয়ালা দরদের দরদ নিয়ে নবীর ওয়ারিস কিনা। এই পরীক্ষা যখন আপনার কাছে কি হয়ে যাবে, পাশ হয়ে যাবে, আপনি কাউকে নবীওয়ালা দরদের ওয়ারিস মনে করবেন, হক্কানি আলেম মনে করবেন, মানুষকে সুন্নতের দিকে ডাকে, আমলের দিকে ডাকে, যখন এরকম নিরাপদ পেয়ে যাবেন, তখন আপনাকে কিসের মতো ভক্ত হইতে হবে? খুজাইমার মতো ভক্ত হইতে হবে। যা বলবে সেটার জন্য লাভদায়ক বলতে হবে। এটা হলে ইনশাল্লাহ কোন ফিতনা ফাসাদ ইনশাল্লাহ আমাদেরকে কি করতে পারবে না, কাবু করতে পারবে না। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে তা হায়াত, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে হক পথে সত্যের পথে থাকার তৌফিক দান করেন। হার কেসেমের ফিতনা ফাসাদ গুমরাহি চিন্তাধারা এগুলো থেকে মাহফুজ থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।